আপনারা কেউ যদি খাওয়া হওয়ার পর যাবেন তা কষ্ট না, শুধু বসু আপনাদের এতগুলো লোক খাইয়ে তারপরে খাবে তাহলে এটা কষ্ট হবে, কত যাবে কষ্ট হবে। তবে আপনারা যাবেন তার খাওয়া হয়ে গেলে তেমন আর পাবেন তো এদের উপস্থিত, তখন আপনারা আপনাদের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হবে, তাই হবে। দুর্যোধন জানত যে যৌবদি শুদ্ধ স্থায়ী আছে, সে হাজার কেন কোটি কোটি কেন যত লোককে খাওয়াতে পারবে সেই থালিতে, সে এমন থালি পেয়েছিলেন সূর্যের বয়, কিন্তু তার খাওয়া হয়ে গেলে আর একজন লোককেও খাওয়াতে পারবে, একটি কড়াও কাউকে দিতে পারবে। সেই জন্য হচ্ছে বলে দিলেন যে তার খাওয়ার পর যাবে, একবার যাবে থালিতে আনতে কিছু থাকবে না, এই দশ হাজার লোকের সঙ্গে দিব্যাচাকে খাওয়াতে পারবে না, তখন দিব্যাচার এই যে সাপ দেবে দিব্যাচার সাপ দিল এরকম একটা সহজ পন্থা আবিষ্কার করে দুর্যোধনের বুদ্ধি, তো যত বুদ্ধি হোক ওসব বুদ্ধি কৃষ্ণের কাছে চলে না, আমাদের এখানে সব বুদ্ধিমানরা বুদ্ধি শুদ্ধি করে কিন্তু কৃষ্ণমূর্তির কাছে কি বুদ্ধি করবে তাদের কৃষ্ণ সহায় কিছু করতে পারবে। তাই বলছেন দুরন্ত কৃষ্ণা, ও কষ্টের মধ্যে আমরা পড়েছিলাম, কি বিপদের মধ্যে পড়েছিলাম, সেই বিপদ কি না থাক লক্ষণ আত্মকাশা যা শ্রীকৃষ্ণ মনে অস্মাকম বনবাসকালে এসে দেবপ্রাজ্ঞা শ্রুতিমাত্র আগণ্য, তখন দ্রৌপদী বিপদে পড়ে তাকে স্মরণ, ভক্তের তার কোনো কথা নাই, লোক তো ভগবান ভজন করে না কিন্তু ভগবান ছাড়া লোকে কি আসছে, আর সব দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারে না, কিন্তু ভগবান সব করছে, তিনি সর্বশক্তিমান। দ্রৌপদী ওই বিপদে পড়ে যা তো স্মরণ করেছেন, স্মরণ মাত্রে স্মরণ মাত্র ডাক তো ডাক বা স্মরণকালে তিনি ডাক দিতে হয়েছিল, একবার স্মরণ মাত্রে হাজি কি ব্যাপার, আগুন্য সাতান্ন শিষ্য উপদিব্য ন জীব, এসে তিনি বললেন দেবদিন তোমরা দেখেছ তা আমার বড় খেতে লেগে আমাকে কিছু খেতে দাও যদি আর এক কাণ্ড বলে করবে, তুমি তো জানো আমার খাওয়ার পর আর সেই থালিতে কিছু থাকে না, কিন্তু এখন না করলে কাছে কিছু পাও কিনা, আমি কৃষ্ণ অন্য অভিনয় করতে সেই থালিতে আনাও দেখলে কোনায় একটু শ্বাস ভুলে দেওয়া আছে, সেই শ্বাসটুকু ভগবান খেয়ে না আসমান দিগোপ আমাদের রক্ষা করবে, যত যেহেতু শরীরে বিনিমগ্ন সংজ্ঞা ওরা যদি যমুনায় চান করছে আঙ্গি করছে সময় সাপেক্ষ, তখন ভগবান বললেন যে যাই হোক তোমরা এখন ডাকো ওদের ডাকো বেলিকে পাঠিয়ে দাও, মন দিয়ে ওদের ডাকলো কৃত্যা মনুষ্য ওরা কোন কা কথা, কৃষ্ণ ওই সাকর্ণটুকু ভোজন করছে তৃণ তৃপ্তি হয়ে গেল, ওদের তো কোন বমি উঠতে গেল, ওরা বললে এখন আর যাওয়া যাবে না, তবে সেখান তো পাওয়াই কেন এই দশ হাজার লোক আর আমি এতটুকু রান্না হয়ে, কিন্তু আমাদের আর গলায় একটি অন্ন ঢুকবার জায়গা নেই।
এখানে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের একাদশ শ্লোকের ব্যাখ্যা শেষ হল, এখন আমরা শ্রীমদ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোকের ব্যাখ্যা শ্রবণ করব।
কর্ম প্রারবতী নর
নজ্যং বা বিপরীতং বা সঞ্চয়িতে তথ্য হে তব। আজ আমাদের ভগবদ্গীতা শ্রবণের গীতার এখন অষ্টাদশ অধ্যায় শ্রবণ করছে। এই অধ্যায়টি হচ্ছে গীতার চরম বা শেষ অধ্যায়। সাধারণ লোকের ধারণা যে গীতা শাস্ত্রটি খুব সহজ, আর অনেক লোক এই গীতা শাস্ত্র নিত্য পাঠও করে, নিত্য পাঠও করে, কিন্তু গীতাস্থলে দেখা যায় গীতার যে অর্থ বা তাৎপর্য বুঝতে পারে না, বুঝতে পারে না। তার কারণ ইচ্ছা কেন সব শাস্ত্রের অর্থই বোঝা দূর। আর শাস্ত্র তো হল সিন্ধু সমুদ্র অত বপা, তা তো মহাভারতের একটি অংশ, শ্রেষ্ঠাংশ অবশ্য, বিরাট মহাভারত। কিন্তু শাস্ত্রসিন্ধু যেমন ক্ষীরজ সমুদ্র মন্থন হয়েছিল এক সময় দুরাসুরের সংগ্রাম, সেই সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, কিন্তু উভয় পক্ষে কেউই বিষ নিতে স্বীকার করলেন। সমুদ্র মন্থন হল, বিষ উত্থিত হল, কিন্তু বিষ কেউ নিতে চায়। তখন মহাদেবের জাত করি, তিনি এলেন, তিনি বিষ পান করলেন। এবার দেখা গেল বিষপান করবার ক্ষমতা মহাদেবের না, তা সেই যে একটি করেছিল তাই এই চাপ দিকে দিকে পেয়ে তারা একটু বিষের ঘর হয়ে, তারপর যখন অমৃত উঠল তখন কারাকার, তখন খুব কারাকার, চেনায় চেনায় চেনায়। তখন ভগবান দেখলেন যে সদ্গুণাথ এই অমৃত যদি অসুরেরা পান করে তাহলে তো ভীষণ অবস্থা। তখন তিনি মহিমূর্তি ধারণ করে এতে উপস্থিত করলেন এবং বললেন তোমাদের কি তোমরা কি নিয়ে আমরা উভয় পক্ষই টানাটানি করেছি, এখন অমৃত উঠেছে, এখন এই অমৃত বন্টন নিয়ে গোলমাল হচ্ছে, আমি যদি বন্টন করে দিই হবে? হ্যাঁ, মহিমূর্তি তো দেখেও ভুলেছে, কথায় ভুলে দিয়ে সব বস, সব বসাবে। তারপরে ওষুধের সাথে যখন যায় তখন ওই আতঙ্ক একটু ঘুরিয়ে দেয়, এর জন্য ব্যর্থ হচ্ছে না, এদের জন্য আমি না, এগুলো ওরা থাকে না, এইগুলো কৌশল করে দেবতাদিকে অমৃত পান করালেন। ওরা বলে যাতে চাই অমৃত কমৃত আমাদের দরকার নেই, আমরা এই যে মূর্তি দেখছি এই মূর্তি যদি আমরা পাই তাহলে আমাদের অমৃত কিচ্ছু দরকার, ওরা তাই থাকে। তারপরে এইভাবে অমৃত বন্ধ হয়ে গেল। পরে যখন মাইনী মূর্তি বলুন এসো, এসব তিন হাজার আস্তে আস্তে গিয়ে অন্তর মনে হয়ে গেল, ওরা তো হা করে থাকতে থাকে, অমৃতও গেল এও আর শাস্ত্রে যদি মন্থন করা যায় অমৃত ওঠে বিষ ওঠে এমন জিনিস, অমৃত হচ্ছে বিষ ওঠে, একটি মহিনী সাজন মাছ, সেই সাপকে ওই অমৃত এবং বীর উত্থিত হলেও ওই মহিনী বন্টন করে দেবার কালে ওই অমৃতটা এক শ্রেণীর লোককে দেন আর বীরকে আর এক শ্রেণীর লোককে দেন। এইটা হল সাপকে মহিনী মূর্তির কারণ। এই নিয়ে দাঁড়িয়ে অন্য দিয়ে নিয়ে যায়, সেটা বিষক্রিয়া করে, বিষ যেমন মানুষ মেরে ফেলে সেটা মেরে ফেলে। আর অমৃতকে মরণ হয় না, বরং মরণ জয়। এখন সমস্ত শাস্ত্র মন্থন করে ব্যাসকে ভাগবত অমৃত বের করি, এই অমৃত কাগন্তি তবত্তাবদন্যানি পুরাণানি শতাঙ্গনে যেমন নৈবশ্রীয়তি ভাগবতামৃত সাগর। এই অমৃত সাগর ভাগবত এই পুজিয়ে মেনে কে নেবে না? এই অমৃত নেওয়ার গ্রাস মিলল, গ্রাস মিলল এখনো মেলে না। কেন? এই ভাগবত অমৃত কিছু না, ভাগবত হচ্ছে ভগবানের ভক্তি ধর্ম। এই ভক্তি ধর্ম জাগরণ করলে প্রেমামৃত লাভ হয়, ভক্তির ফল হচ্ছে প্রেম, সেই প্রেমামৃত লাভ হয়। আমরা চাই যখন মহিনী বললেন তোমরা তাহলে কি চাও, আরো একটু জিনিস আছে সে তারাও আছে, সেটা হল ভগবানের ভক্তি না, সেটা ভগবান হয়ে যাওয়া হবে। এই তোমার এই জিনিস হয় তাহলে আমরা আরো ভক্তি করতে যাব, ভগবান যাতে হতে পারি তাই করে। আমি লোক ব্যবস্থা করছি, তিনি এসে করবেন, ব্যয়ক্রিয়া করেছেন ভাগবতামৃত, এবং তিনি সমস্ত করে বললেন এই ভাগবত সকলে গ্রহণ কর। আর স্বয়ং মহাপ্রভুও বলবেন শ্রীমদ ভাগবতম পুরাণ মলম প্রেম কুমত্ত মহা, এই শ্রীমদ ভাগবতের অমল প্রমাণ অমল পুরাণ। এ প্রয়োজনই হচ্ছে লাভ হয় প্রেম, ভগবত প্রেম। তবে এটি বৈষ্ণব আনন্দ, এক বৈষ্ণবের এটি প্রিয় হবে, অবৈষ্ণবের এটি প্রিয় হবে, এটিও মহাপ্রভু করবে ভাগবতেও আছে। এখন মহাপ্রভু তো তার সম্প্রদায়ের লোকদিগকে বললেন তোমরা এই ভাগবত আশ্রয় করে থাকো, ভগবত প্রেম লাভ হবে, মঙ্গল। আর অপরপক্ষে দাঁড়িয়ে গেল কারা? না ভগবান হবেন জানা তারা। কি করে ভগবান হওয়া যায় সেই পথ ধরলেন, সাযুজ্য কৈবল্য প্রভৃতি নাম নিয়ে ওই ভগবান হওয়ার রাস্তাটা দাঁড়ান। কিন্তু ওটা যে জিনিস তা বোঝে না, ওই শাস্ত্রের থেকে ওই খুঁজে খুঁজে আর ওই মহিনী সাধনী মাকে সে বলেন এই যায় এই শ্লোকটা নেই, এই শ্লোকটাই তো ভগবান হওয়ার কথা আছে। হ্যাঁ সেটা সেটা টুকে নেই আর এই যে দেখ আর এই দেখ ভাগবত নিয়ে সুখ দেবে পরিস্থিতি ভাগবত শুনে জানছে ওই দেখ পরিস্থিতি বলবে আমি ভগবান হয়ে গেছি। ভাগবতের সার কথা ভগবান হওয়া, এখন ভগবান হতে চাওয়ার যে বিষক্রিয়া এই কি তো বোঝে না, না বুঝে ওই বেদ বলুন বেদান্ত বলুন উপনিষদ বলুন মহাভারত বলুন অষ্টাদশ পুরাণ বলুন সব শাস্ত্র পড়ে গেলে ওই এক জায়গায় ওই ভগবান হওয়ার থেকে ছুটে গেল, তারা ভক্তি রয়ে হাজির যদি কাম তারা ভগবানের সঙ্গে মিশে যাবেন, ভগবান হয়ে গেল, এই আশা আকাঙ্ক্ষা নেই তাদের বলে বিষক্রিয়া। বিষক্রিয়া এমনি বিষ্ক্রিয়া মানুষ একটা জীবনে মরে, আর এ বিষক্রিয়া একেবারে বরাবরের জন্য মরণ, এই মরণ ঠেকানো যায়। এক্ষেত্রে রক্ষা করবে সে রক্ষার তো আর কেউ নাই, একমাত্র বলছেন যাও বৈষ্ণবদের কাছে যাও, ভেদ পড়তে যাও বৈষ্ণবদের কাছে যাও, ভাগবত পড়তে যাও বৈষ্ণবদের কাছে যাও, পুরাণ পড়তে যাও বৈষ্ণবদের কাছে যাও, বৈষ্ণবদের কাছে গেলে সুবিধা হবে। কেন? ভগবান ভক্তি মুক্তি দেন, ভক্তি রাখেন লুকাইয়া, ভক্তি মুক্তিটা সহজেই লোকের দেন কিন্তু ভক্তি রাখেন লুকাইয়া, একমাত্র ভগবান ভক্তের কাছে লুকাতে পারেন। যদি ভগবান সকলকেও লুকিয়ে দেন, সকলকে যদি বঞ্চনা করেন গুপ্ত করে রাখেন, কিন্তু ভক্ত সেই লুকচাইতে যিনি শেষ করে, কিন্তু লোকের তো ভাগ্য এমন যে আর যত জায়গায় যেতে বলেন সেখানে যাবে, কর্মীর কাছে যাবে, জ্ঞানীর কাছে যাবে, যোগীর কাছে যাবে, কিন্তু ভক্তের কাছে যাবে, ভক্তের কাছে যাবে। কিন্তু নরোত্তম ঠাকুর বলেছেন কর্মী জ্ঞানী জ্ঞানী এই লোক দিনই করবে, সরকারের কাছে দিল না, যাবে তো কেবল ভগত সঙ্গ কর তবে ভালো। এই যে ব্যাপার 2020 আর অমৃতের দুটি ক্রিয়া, কিন্তু মুখের ক্রিয়া তো এই দেখুন গীতা, এখন এটা বলে নিলাম এই জন্য যে গীতা অনেকে পড়ে, শুধু পড়ে না গীতার অনেকে ভাষ্য করেছে, ততটাই ভাষ্য করেছে একটা দুটো না, কিন্তু ভাষ্য করলে কি হবে, সব ভাষ্যগুলো ওই দুটো ক্রিয়া করেছে, বৈষ্ণবের ভাষ্য না পড়লে ওই বিষক ক্রিয়া। আমরা শুনেছি যে কর্ম অনুষ্ঠিত হতে গেলে পাঁচটি কারণ, তা না হলে কর্ম হয় না, সেটা আমরা শুনেছি। সেই পাঁচটি কারণ কি? অভিজ্ঞানম তথা কর্তা করণন্ত পৃথকবিধম বিবিধাত্র পৃথক চেষ্টা দৈবন্ত অস্ত্র পঞ্চম। অভিজ্ঞান, তারপরে কর্তা, পৃথক পৃথক করণ, পৃথক বিবিধ চেষ্টা, শেষ হল পঞ্চম হল দৈব। এই কটি নাম লিখতে হলে হয় না, এটা আমরা শুনেছি। আর শুনছি শরীর বাং মনোভীর যত কর্ম প্রারভতে নর নির্জন বা বিপরীতন বা পঞ্চে তথ্য, নর মানুষ শরীরের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা যে কর্মই আরম্ভ করতে যায় নির্জন বা বিপরীতন, নির্জন হোক আর অন্যায় হোক, নির্জন মানে শাস্ত্রীয় ধর্মমূলক, আর বিপরীত হল অধর্মমূলক অশাস্ত্রীয়, অশাস্ত্রীয় করো শাস্ত্রীয় করো, যে কর্ম করবে শরীরের দ্বারা করো, মনের দ্বারা করো, বাক্যের দ্বারা করো, এই পাঁচ কিন্তু ভগবান ওই মুখরস্থিত বাক্য বিশ্ববিদ্যায় বলেছেন যে এই ভগবানের মুখনিশ্চিত বাক্য বলে আর অন্য শাস্ত্র না পড়লেও চলে, বুঝলে তো শরীরের দ্বারা হোক মনের দ্বারা হোক আর বাক্যের দ্বারা হোক, শারীরিক মানসিক বাচনিক ত্রিবিধ কর্ম। আচ্ছা ত্রিবিধ কর্মের মধ্যে ওই ন্যায্য আছে অন্যায্য, ন্যায্য মানে শাস্ত্রীয়, যদি ধর্মরঙ্গ হতো আর অশাস্ত্রীয়তা হল অধর্ম। এখন মানুষ এই ন্যায্য আর অন্যায্য বিচার করতে পারে, এনে তো বিচার করবে স্বাস্থ্য, স্বাস্থ্য তো মানে না। এখন এমন একটা যুগের মধ্যে আমরা এসেছি যে স্বাস্থ্য একদম মানতে চাই, আর মানবি বা কেন? স্বাস্থ্য যিনি শাসন করেন তিনি হলেন স্বাস্থ্য, শাসন তো কেউ মানতে চায় না। মানুষ হয়ে গেছে অত্যন্ত উৎশৃঙ্খল, তারা কি শাসন মানতে চায়? কিন্তু শাসনেই যে মঙ্গল, যখন আমরা কারোর শাসন মানব না, এই জগতের ক্ষেত্রেই দেখুন, যখন আমরা কারোর শাসন মানব না তখন আমরা উৎশৃঙ্খল হয়ে যাব, ধর্মহীন হয়ে যাব, চরিত্রহীন হয়ে যাব, দুর্নীতিপরায়ণ হয়ে যাব। যদি শাসন করবার জন্য না থাকে, ক্ষুদ্র সংসারে জন্মগ্রহণ করে পিতামাতা আছে তাদের যদি শাসন ছেলেরা না মানে ওগুলো যা নামে যাবে, বাপ মায়ের শাসন মানলে অন্তত জাগতিক হিসাবে সেগুলো নৈতিক সেগুলো রক্ষা হয়, আর বাপ মাকে না মানলে গুরুজন কাউকে না মানলে চলে যাবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে যারা আছেন তাদের যদি না মানে তো যাবে, ও লেখাপড়া ঠিক পটান প্রফেসর মানব না, শিক্ষক মানব না। আগেকার দিনে গুরু মশাইকে মানত, এখন তো গুরু মশাই তো মানি না, স্কুল শিক্ষক অধ্যাপক কলেজে তাদের সামনে যদি শিখে বেরিয়ে খায় বাপ মার সামনে চলে খায়, এখন বাপ মাও তো বন্ধু বান্ধবের মধ্যে পড়েছে, না হলে তো থাকতে পারবে না মানে বাড়িটা তাই, যদি বন্ধু আপনার না থাকে। আর ধর্মের উপদেশটা ধর্মের সাধু বলে শাসন তো মানবেই না, তারপর শাস্তির না কোন শাসন এখন মানবে, কিন্তু অন্য অন্যের মান্য না করলে তার যেমন কুফল, তেমনি শাস্তির না শাসন না মানলে খুব কুফল, এগুলো এমন কুফল যে সেটা নিত্যকাল দেয়। শাস্ত্রে মান্য করলে সেটা নিত্যকাল ব্যাপী কল্যাণ হয়, আর না মানলে নিত্যকাল ব্যাপী অকল্যাণ হয়। এই জন্য ওই মুসলমান শাস্ত্রে বলেছে কিংবা খ্রিস্টান শাস্ত্রে বলেছে চিরনরক চিরস্বর্গ, যদি এই না মানো কোরআন, যদি না বাইবেল মানো, এই শিক্ষা যদি না নাও, এইভাবে যদি চলো, তাহলে মৃত্যুর পর তোমার বিচার হয়ে চিরনরক দিতে না চিরতন মানো তো চিরতন না মারো চিরন, তা সত্যিও তারা চিরনরক যাবে, তবুও মানবে তবুও মানবে। ওদের তো একেবারে কঠিন ব্যবস্থা দিয়েছে ওদের শাস্ত্র, যে মানতেই হবে শাস্ত্র, প্রাণ মানতেই হবে, বাইবেল মানতেই হবে, যদি না মানো তাহলে তোমাদের কিন্তু চিরনরক মৃত্যুর পর অবধার্য ধরে রাখো বিচার হয়ে চিরনরক। আমাদের তবু জন্মজন্মান্তর বাদ আছে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু জন্ম ঘুর বা খেতে পারি, ভগবান ভালোবাসেন ভালোবাসতে পারেন, বা সকলের স্বার্থের জন্য সকলের মঙ্গলের জন্য তার আর অভাব কি, তার স্বার্থের দরকার হয় না, তার তো কোনো অভাব নাই, সকলের মঙ্গল কামনা কারী তার। তাই বললেন দেখো তিন রকম কর্ম করতে হয় সংসারে, তাতে পাঁচটি হেতু থাকে, তবে কর্ম কিন্তু ধর্মীয় আছে অধর্মীয় আছে, যেমন করবে তেমনি কর্ম। উন্মুক্ত পাঁচটি কারণই মনুষ্যের যাবতীয় কর্মের কারণ, তাই বলিতেছে মনুষ্যধরী বাক্য মনের দ্বারা যে ন্যায্য অর্থাৎ আত্মীয় এবং তার বিপরীত অশাস্ত্রীয় কর্ম সম্পাদনকারী উল্লিখিত অধিষ্ঠান আদি পাঁচটি তার মহাশাস্ত্র বলিয়া গৌতম বলিয়াছেন প্রবৃত্তির বাঘ বুদ্ধি শরীর আরম্ভ অর্থাৎ বাঘ বুদ্ধি ও শরীরের দ্বারা প্রবৃত্তির আরম্ভ ঈশ্বরের বুদ্ধি বলিতে মনকে বুদ্ধি চলি চক্রবর্তী বাদে বলেছেন শরীরাদিধি শব্দের শারীর পাচী ও এবং মানসিক ত্রিবিধ কর্ম সেই সকলের বিবিধ নৈতিক অর্থাৎ জন্ম বিপরীত অর্থাৎ অধর্ম সেই সকল কর্মের এই পাঁচটি তার এখন আপনারা লক্ষ্য করে দেখুন পাঁচটি কারণের মধ্যে একটি মূল কারণ হচ্ছেন ভগবান একটি মূল হচ্ছেন তিনি শরীর আছে ইন্দ্রিয় আছে তারপরে নানা রকম চেষ্টা আছে কিন্তু মূল কারণ হচ্ছে দেবগণ পঞ্চম ভগবান ন্যায্য করো অন্যায্য করো এর মূলে রয়েছেন ভগবান ভগবান থেকেও অশাস্ত্রীয় কার্য করাবেন কার্য তো হবেই না কর্ম তো হবেই না ভগবান না হলে ইন্দ্রিয় তো চলবেই না চেষ্টার তো কোনো ফল হবেই না ভগবান না হলে ভগবান যে সব জায়গায় ভগবান শরীরে মনে বাক্যে সব জায়গার ক্রিয়ার মধ্যে ভগবান আর স্বতন্ত্র তিনি ভগবান এবং ভগবান না হলে কিছু হবে না তাই এখানে বলছেন তত্ত্বই রমেশতি কর্তারম আত্মানম কেবল সূর্য পশ্চাৎকৃত বুদ্ধিচার না সপশ্যতি দুর্মতি ব্যাপার এখানে এই জিনিসটা বুঝতে মাথা যদি খুব থাকে তাহলেও হয় না ভগবানও রয়েছেন একটি কারণ আর তিনি মুখ্য কারণ তিনি থেকেই আমরা অশাস্ত্রীয় কর্ম করে ফেলছি অধর্ম করে ফেলছি ধর্ম করছি সেখানে হয়তো ভগবান আছেন আমাদের ধর্ম কার্য হচ্ছে এতে আমাদের তত প্রশ্ন জাগে না কিন্তু আমরা অধর্মের কাজগুলো করছি চুরি জাগাতি উপলব্ধি পরগ্রহ ইত্যাদি সেখানে ভগবান কারণ মনে বললেন ভগবান ও কারণ ভগবান কারণ না হয়ে যায় কোথায় প্রথম নম্বর হচ্ছে তার অনুমতি ছাড়া তো হাত উঠবে না তার অনুমতি ছাড়া তো চোখ দেখতে পাবে না তার অনুমতি ছাড়া তো কান শুনতে পাবে না কোন চেষ্টাই ফলবতী হবে না তার অনুমতি ছাড়া তিনি যে কারণে আছে সে অনুমতি তার অনুমোদন তার অনুমতি যেমন অফিস থেকে সে কাজ আর এদের যত চতুর্থ দিকে শেষকালে একজন আছে এমন তার শেষকালে একটা রিকমেন্ডেশন চাই তার হলে তবে সে কাজটা হয় এও সমস্ত ইন্দ্রিয় বলো চেষ্টা বলো এবং দেহ বলো কর্ম বলো সব তার কারণ এর অনুমতি ওইখানে থেকে আসছে আপনি সেখানের অনুমতি না হলে হবে কিন্তু আমরা একটা মুশকিলে পড়েছি যে ভগবানের অনুমোদনে আমরা এই দুদিকে যাচ্ছি এটা তো বিশ্বাস করতে পারি না আমরা জানছি যে আমরাই করছি আবার কেবল আমি কর্তা প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণী সর্বজ অহংকার ও বিমূল আত্মা কর্তা অহম ইতিমধ্যে এই তো আমরাই মনে করি কর্তা তাই এখানে বলছি এবং সতী এইরূপ যদি হয় কিরূপ ওই শাস্ত্রীয় অশাস্ত্রীয় উভয়বিত কর্মেতে যদি পঞ্চম কারণ দৈবই হয় তাহলে তো বড় মুশকিল তিনি তো করাচ্ছেন এই জন্য একশ্রেণীর লোক বুঝতে ওই যে বুঝতে পারে না তারা বলছেন ভগবান করালে আমি কি করছি তিনি যা করাচ্ছেন আমি করছি আমার কি হবে এই বলে তিনি ভগবানের ঘরে দোষটি চাপিয়ে দিয়ে তিনি বলছেন এবং অধিকাংশ লোক এইটা বুঝে ওই দোষটা চাপায়। কিন্তু অর্থ মানে এই সমস্ত কাজেতে যা মানে যে ব্যক্তি কেবলং তো আপমানও কেবল কিন্তু নিজেকে কর্তারং পশ্চিম কর্তা বলে দেখে, আমি তো কর্তা, এই কর্ম করল, এই কর্মের কর্তা আমি, এই বিচার করে অকৃত বুদ্ধি, তার বুদ্ধিটা অসংখ্য ঠিক না। সেই জন্যই বল সুর্মতি, সে লোকটা হলো দুর্মতি না পড়ছে, সে বিচারটা ঠিক দেখতে পায় কি করে এটা হয় নিজের কর্তা মনে করছে। আর অনেক সময় আসছেন কর্তৃত্ব ইমান ত্যাগ করলে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করলে কর্মফলে আবদ্ধ হতে হয় না, শোনা হয় বল, কিন্তু কর্তৃত্ব ইমান ত্যাগ হবে কি করে? আমি যেখানে কর্তৃত্ব অভিমান নিয়ে বসে আছি সেখানে সেখানে ছাড়ব কি করে? ছাড়ার তো উপায় নেই, বলে ছাড়ার উপায় ওই তিনি যা করাচ্ছেন আমি তাই করছি না, সে কল্পনায় হবে না। আমি মনে করে নিলাম আমি কিছু করি না, তিনি করাচ্ছেন আত্মের মশায় পড়াচ্ছে, এবার আমার খেয়ে দিবেন বুঝলি না, সেই তো ভাবতাম এই যে গাছ মাত্র কে যেন খেয়ে যায় কি আমি খাইনি মাত্র আমার হাতে অন্য আমার খেয়ে গেছে, সেই কথা মাস্টার মানবে কেন? তেমনি আমি করি নাই যা করিয়েছেন তিনি করিয়েছেন, যা তিনি করিয়েছেন আমি না, আমি কি করতে পারি? গীতা আমি শুনেছি, গরিব মধ্যে গীতা করেছি, ভগবানের অনুমোদন না হলে তিনি আমাকে চুরি করতে দিয়েছেন, চুরি করেছি ওই কারণে তোকে যে ধরে নিয়ে যাবে ওখানে তাকে ধরে নিয়ে যান, আমার কেন তাকে ধরে নিয়ে যান, তিনি আমাকে বাঁচিয়ে দিয়ে ওনাকে ধরে নিয়ে যান, তিনি আপনাকে বাঁচিয়ে দেন, তিনি অনুমোদন করে আমাকে দিয়ে চুরি করে দেন, আর তিনি মানে যেমন অনুমোদন করেছি তেমন এখন ঠেঙ্গাতেও পড়ে, এখন তোমার ঠেঙ্গাতে পড়ে অনুমোদন তো করেছে চুরি করবে করো, তারপরে তুমি চুরি করলে এইবার আমি পুলিশ পাঠিয়ে দিই যাও দেখে যাও ঠেঙ্গাতে ঠেঙ্গাতে নিয়ে যাও। একজনে বলেছেন যে সব তো নারায়ণ, হাতিও নারায়ণ, মাহুতো নারায়ণ, আমিও নারায়ণ, আমি আমাকে কি করবো, আর চলে পড়ে গেছে এখন চাপ পড়ে গেছে, তখন বলল মাহুত নারায়ণকে তোমাকে বলে দিল সব সব একটা রাখি যাচ্ছে করবে না কেন মাহুত নারায়ণের কথা, তো কাজই ওই সব নারায়ণ বলে নিজেও নারায়ণ কাজী আমার আর কি হবে, ভগবান করাচ্ছে সুতরাং শাস্তি ভগবান পাক, হ্যাঁ ভগবান শাস্তি পাবে, এখন ভগবান বলছে ওকে ধরে নিয়ে এসো, তারপরে ওই লকাবে রাখো, তারও জেদ মারো কেন চুরি করলো, ও বলছে আপনি করিয়েছেন, আমি করিয়েছি তার ব্যবস্থা হবে, এখন আমি আবার ব্যবস্থা দিচ্ছি ওটাকে ভালো করে দিতে হবে, তারপরে আমি দেখবো আমি করি কেন, আমি তো ওই জন্য করি এই জন্য বলছি যে নিজেকে যে কর্তা মনে করে সে তো অকৃত বুদ্ধি, সে তো দুষ্কৃত, সে তো দুর্মতি, সে প্রকৃত জিনিসটা দেখতে পাচ্ছে না, বিচারটা বুঝতে পারছে না, কিন্তু যে ওই রকম বলছে সে বলছে হচ্ছে, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার ভগবানের দাস আমি, দাসের দাস আমি, এই অভিমানে আমি প্রতিষ্ঠিত না হই এবং ভগবান আমাকে দাসরূপে স্বীকার করে নেবেন বা নিয়েছেন এবং দাসত্বে নিয়োগ করেছেন, সেটা যতক্ষণ না হই ততক্ষণ তার ঘরে চাপালে হবে তা যতক্ষণ, ওটা ভগবত ভক্তরা বলতে পারে, তারা বলতে পারে মশা দুর্যোধন তো বলেছেন যথা নিযুক্ত চিন্তা দুর্যোধন বলতে পারে, কেন ভগবান ওকে নিযুক্ত করেছিলেন দুর্যোধনকে এই কর্মে, আর তার ফলও তিনি ব্যবস্থা করেছিলেন যেগুলো কল্পনা হয়ে যায়, কাজী যেখানে নিযুক্ত হয়েছে সে নিযুক্ত কি জন্য করেছেন কেন করেছেন এবং কি ফল দেবেন সেটি নিয়ে জানে। তবে যারা ভগবানের নিযুক্ত নয় নিজে নিজেই বলে আমারে যা তিনি বলছেন তাই করছি, তুমি এখন বিশ্লেষণ পেয়ে যাচ্ছে কিনা, সেই জন্য বলছি এসব যারা ওই কর্তৃত্ব বুদ্ধি করে তারা করবে। কিন্তু কর্তৃত্ব অভিমান ছেড়ে দিয়ে যে ভগবানের দাস হবে সে হতে পারবে তবে তো বলতে পারবে, বৈষ্ণবেরা বলতে পারে, দাসগণ বলতে পারে, যারা মায়ার দাস তারাই বলতে হবে। এই মায়াও তো ভগবান, অনেকে তো বলেও মশাই মায়াও তো তার, তিনদিন মায়া সিদ্ধান করলেন মায়াকে দিয়ে আমাকে এরকম করালেন, সে করালে আমি তো আমার কি দোষ, কেন করলেন মায়া, ও কেন করলেন যাও তার নামে শেষ করে যাও ভাই করবে। ভক্তিবিনোদ ঠাকুর এখানে বলেছেন এস্থলে যিনি কেবল আপনাকেই কর্তা মনে করেন তিনি অকৃত বুদ্ধি, অতএব দুর্মতি তিনি যা থাকছে দেখিতে পান না। বলদেব বিদ্যাভূষণ প্রভু বলেছেন তত কী অত এবং সতী মানে জীবস্ব কর্তৃত্বে পরেশ অনুমতি পূর্বকে জীবের কর্তৃত্ব ব্যাপারে পরমেশ্বরের অনুমতি পূর্বকে তত্ত্ব দেহাদি সাপক্ষে সতী তার দেহাদি সাপেক্ষে যে সমস্ত কার্য হয় তত্ত্ব কর্মণি কেবলমেব আত্মানং জীবমেব যকর্তারং পশ্যতি তদুর্মতি অকৃত বুদ্ধিত্বাৎ অলব্ধ জ্ঞানত্বাৎ ন পশ্যতি যথা অন্ধ, বুঝতে পারে না, বুঝতে পারে না। এখন কি বলছেন জ্যেষ্ঠ নাহঙ্কৃত ভাব বুদ্ধির জ্যেষ্ঠ নলিপতি হত্যাপিমান লোকান নহন্তি নিবদ্ধতে। এটা তো পরে এসব শ্লোকের দৃঢ় অর্থ বোঝা কি সহজ, জ্যেষ্ঠ মানে যাহার অহংকৃত ভাব অহংকার প্রসূত ভাব মানে নাই অহংকার প্রসূত ভাব নাই, জ্যেষ্ঠ যাহার বুদ্ধি ন লিপ্যতে যার বুদ্ধি ওই কর্মেতে লিপ্ত নয়, মানে তিনি ইমান লোকান এই সকল প্রাণীকে নহন্তি প্রকৃত বধ করেন না, নিবদ্ধকে অথবা কর্মফলে আবদ্ধ। একটা মারা তাই আপনারা বলেন মাছ ধরে খাই তাই আমার পাপ, এই গীতায় ভগবান বলেছে সব মানুষের ওর পাপ নাই, খালি অহংকার না থাকবে। আমি অহংকার মোটেই করি না, টাকা নিয়ে বাজারে যাই কিনে আনি জিনিস তাতে রান্না হয় আমি খাই, আমার অহংকার কিচ্ছু নাই, আমার অহংকারে নাই বুদ্ধি হতে লিপ্ত নয়, বুদ্ধি রান্না আছে থাকে আর উড়ে তো আপনারা জানেন ভগবানের অনুমতি সাপেক্ষে সব হচ্ছে, তিনি অনুমতি করলেন বলেছে আমি বাজারে গেলাম, বাজারে গেলাম টাকা পেলাম ঘরে সেই টাকা নিলাম চলে নিলাম বাজারে গেলাম মাছ উঠল মাছ কিনলাম পাইকারি দিলাম কেটেকুটে রান্না করলো আমি খেলাম, ঠিক আছে সবকে তার অনুমতিতে হয়ে যাচ্ছে এইরকম। এই যে বলেছে যার অহংকার ভাব নাই বুদ্ধি কর্মে লিপ্ত হয় নাই সেই লোক যদি হত্যা বিষয় ইমান লোকা এই সমস্ত লোক যদি হত্যা করে নহন্তি সে হত্যা করে না, নিবদ্ধতে সে কর্মে আবদ্ধ হবে না। এটা আমার এই সমস্ত লোক মারা আমি কোথায় কয় মাঠ মেরে আমার হবে, ভক্তিমন্ত ঠাকুরের ব্যাখ্যা দিয়েছেন হে অর্জুন তোমার যে যুদ্ধ বিষয়ে মোহ হইয়াছিল এই দেখুন কি জন্য কথাটা উঠেছে, তোমার যে যুদ্ধ বিষয়ে মোহ হইয়াছিল তাহা কেবল অহংকৃত ভাব হইতে উচিত, আমি এই যুদ্ধ করতে পারব না ইত্যাদি আমার গুরুবর্গ এদের অঙ্গে আমি অস্ত্র লাগাতে পারব না, আমি মারতে পারব না, মানে মারা না মারার কর্তৃত্ব তার আছে বলছে তুমি যে বললে আমি যে মারতে পারব না, এইসব আমার গুরুজন গুরু হত্যা, এই মহানুভব কিছু হত্যা করে আমার কি হবে, তুমি কি করবে, আমি যাই সামনে জন্য লুকে করে খাবো, এইসব আমি করতে পারবো না। সাধারণ লোক দূর থেকে বলবো, যেমন দেখলে অর্জুনটা কেমন ভালো লোক, অর্জুনটা ভালো লোক, ও বললে মারামারি কাটাকাটি হিংসা হিংসি আমি করবো না, আমি ভিক্ষাচারের সামনে গিয়ে থাকবো, ভালোই তো বলেছিল। শ্রীকৃষ্ণ বললো, এই অহংকার কেন, তুমি মারবার কে, আমি মেরে রেখেছি সব, দেখো তোমাকে আমি একটা নিমিত্ত খাড়া করেছি, তুমি মারবার কেউ না, তুমি যে মারার প্রশ্ন আনছো এখানে তোমার অহংকার আছে, তুমি আমার যে দাস আমার অনুগত, আমি তোমাকে নিয়োগ করছি, মেরে আমি রেখেছি, তুমি নামাল কি হবে, কিন্তু তোমাকে নিমিত্ত মাত্র ভবতব্য দাস। তাই এখানে বলতে তুমি যুদ্ধ বিষয়ে মহ তোমার হয়েছিল তা কেবল অহংকৃত ভাবে চোদিত, উক্ত পাঁচটি কারণকে সকল কর্মের কারক বলিয়া জানিলে আর তোমার সে মহ হইতে পারিত না। নিজের জানতে যে পাঁচটি কারণে কর্ম হয় তাহলে হতে পারত না। অতএব যাহার বুদ্ধি অহংকৃত ভাবে লিপ্ত হয় না, তিনি সমস্ত লোককে হনন করিয়াও তাহাকেও হনন করেন না, বা হনন কর্ম বলে আবদ্ধ হন না। আচ্ছা, বড়দের বিদ্যাভূষণ প্রমুখী করলেন, কষ্টরি চক্ষুষান সুমতি, ও তো দুর্মতি, ও তো অন্ধ, আর কে তাহলে চক্ষুষান, কে সুমতি, জ্যেষ্ঠ পুরুষেশ্বর যে পুরুষের মনোবৃত্তি লক্ষণ, মনোবৃত্তি লক্ষণ ভাব নাহংকৃত সকর্তৃত্বের পরেশ আয়ত্তের অনুসন্ধিত জটিল কর্মাণি অহমেব করমি ইতি অভিমানকৃত ন হবে। পরমেশ্বরের আয়ত্তের মধ্যে আমি এই কর্মগুলো করছি, এই অভিমান যে করে তারই এই অহংকারের ফল। দেশগত বুদ্ধির নয় প্রতি কর্মফল স্ত্রীরা সাইমান লোকান ন কেবল ভিক্ষাধীন হচ্ছে, তুমি কেবল ভিক্ষাধীন কথা বলছো কেন, এই মান লোকান সমস্ত লোক যদি তুমি মারো আমার কথায়, আমি দাঁড়িয়ে থেকে তোমাকে আদেশ করছি মারো, আর আমি মেরে রেখেছি তোমাকে, তুমি কিসে ইয়ে করছো, ভিক্ষাধীন হচ্ছে আমি নহন্তি না তেন সর্বলোক হননে ন কর্ম না নিবদ্ধতে বিশ্বতে। এখন এখানে অর্জুনের অনুগত, অর্জুন হলেন কৃষ্ণের অনুগত, কৃষ্ণের ভক্ত, সুতরাং কৃষ্ণ অর্জুনকে আজ্ঞা করে কার্য করাচ্ছে, আদেশ দিয়ে কাজ করাচ্ছে। সেই জন্য গীতায় সেখানে থেকে বললেন করিষ্ঠ বচন অনুতব, আপনি যা বলবেন তাই করবো, আর তকাতকি করবো না। হ্যাঁ, এটা বুঝিয়ে সেইখানে নিয়ে গেলেন। এইরকম ভাবে যে ভগবানের দাস, ভগবানের অধীন হয়ে ভগবানের আজ্ঞা মতো কার্য করে, তার পাপ না। এই যে সংসারে যে নিজের জন্য রাঁধে নিজে খায় সে পাপ ভোজন করে, কিন্তু ভগবানের আদেশে শাস্ত্র মতো ভগবানের উদ্দেশ্যে যে দ্রব্য তিনি চান সেই দ্রব্য তাকে ভোগ দিয়ে সেই প্রসাদ পেলে তার কোনো পাপ হয়, তাদের কোনো পাপ হয়। তবে যদি বলি তাহলে এখন থেকে ওই মালগুলো তাকে দিয়ে খাবো, তিনি কি বলেছেন যে মালগুলো আমাকে দেয়, বলে থাকে কেন বলেন নাই, কেন প্রতিষ্ঠাটা দিতে বলেছেন, লাগদগাটা দিতে বলেছেন, ধানগুলো মারাই করে চার থেকে এদের প্রাণহানি করে এদিকে বলতে বলেছেন, আর এখানে একটা মাছ কেন এতগুলো ধান থেকে চাল হলে তবে একটা পেট ভরে, একটা মাসে দশটা লোকের পেট ভরে, এটা এগুলো বলেন নাই কেন, এখানে বলাই উচিত ছিল শ্রীকৃষ্ণ, তোমার কাছে বুদ্ধি নিতে আনব, এবার থাকো। কাজী যজ্ঞাবশিষ্ট ভোজী নমুচ্চন্ত সর্বগ্রহী হই, তার কোন পাপ হয় না। ভগবান শাস্ত্রীতে বলেছেন তোমরা আমার সেবক, আমি এই জিনিস সেবা করি, সেবক সূত্রে তোমরা এই জিনিস আমাকে রন্ধন করে ভোগ দেবে, এতে তোমাদের কোনো পাপ হবে না। তোমরা নিজেদের জন্য যদি নির্মিষ্ঠ রান্না করো তাতেই তোমাদের পাপ থাকবে, যে পচনটি আত্মকারণ। যদি বলা যায় যে কে তাহলে যে চক্ষুষে অনুসুমতি তদুত্তরে বলিতেছেন যে ব্যক্তির মনোবৃত্তিতে অহংকার লক্ষণ ভাব নাই পরমেশ্বরের অধীনে নিজের কর্তৃত্ব কিছু দেখা গেলেও কর্মসমূহ আমি করি এইরূপ অভিমান হয় না। পরমেশ্বরের কর্তৃত্বের মধ্যে কর্তৃত্বটিকে ধর সেটিকে মার তুই এই বল এখানে পরমেশ্বরের কর্তৃত্বের অধীনে নিজের কিছু কর্তৃত্ব দেখা গেলেও সেখানে কর্মসমূহ আমি করি এই অভিমান হয় না। ঠাকুর এর দাঁত আমি, ঠাকুর আমাকে যা আবেশ করেছেন আমি আবেশ পালন করি, এটা ঠাকুর সেবা। কর্মফলে ক্রিয়ার দ্বারা তার বুদ্ধি লিপ্ত হয় না, তিনি কেবল ভিক্ষারই নয়, এই সমস্ত লোক হত্যা করিয়াও কাকেও হত্যা করেন না। অর্থাৎ সর্বলোক হননরূপ কর্মের দ্বারা তিনি আবদ্ধ বা লিপ্ত হন না। পরমেশ্বরাধীন সকর্তৃত্ব জানিয়া তিনি কর্তৃত্ব অভিমান ও ফলাকাঙ্ক্ষা রহিত হইয়া কর্ম আচরণ করেন, তিনি যথার্থ বুদ্ধিমান, কোন কর্মফল তাহাকে বন্ধন করিতে পারে না। এই যে বিষয়টি, এইটি হল ভগবৎ ভক্তের অভক্তের পক্ষে। কিন্তু ভগবান চতুর্থ না হলে আমাদের মতন চতুর্গুলোকে গলায় বেরিয়ে দেবেন কি করে? এই যে গরুগুলো সেগুলোকে জ্ঞান দেবে, বাঘগুলো কিন্তু ধরে নামবেন যে কুয়ারে ঘরে মানুষ সেরকম চতুর বলে বাঘকে বনের হাতি, সেরকম চতুর বলে বাঘকে বনের হাতিকে এরকম করে। সুতরাং ভগবান সাতবার হচ্ছে চতুর বলে এই জন্য তুমি প্রথমে বলো দেখো তোমরা করো কিন্তু কর্তৃত্ব অভিমানটা করো না, কিন্তু কর্তৃত্ব অভিমান না হয়ে পাবে কি করে? তিনি যদি ভগবানের কর্তৃত্বের অধীনে আছেন এবং ভগবান যদি ডাইরেক্টলি তার কর্তৃত্ব ভার নেন, নিয়ে তাকে দিয়ে কাজ করান, তাহলে সেই সময় সে ছাড়তে পারবে, তারাই ছাড়ে দিন। এই ভগবত ভক্ত ছাড়া অন্যের পক্ষে যেটা হবে না, অন্যের পক্ষে তো অসুবিধা। চক্রবর্তী মহাদেব বলেছেন তাহলে সে সুবুদ্ধি কুশান্ত অধিকারে বলিতেছেন অহংকৃত অহংকারের ভাব স্বভাব কর্তৃত্ব অভিনিবে যাহার নাই অতএব দৃষ্ট বুদ্ধির নলেজ পথে প্রিয় অপ্রিয় বুদ্ধিতে কর্মসময় আসক্ত হয় না, তিনি কর্মফল প্রাপ্ত হন না। এ বিষয়ে আর বক্তব্য, তিনি বদ্ধ অবদ্ধ কর্ম করিয়াও করেন না তাই বলিতেছেন হত্যা ইত্যাদি। লৌকিক দৃষ্টিতে তিনি এই সকল লোককে হত্যা করিয়াও নিজে দৃষ্টিতে হত্যা করেন না, অভিসন্ধির এই বলিয়া এই ভাব, অতএব আবদ্ধ হন না কর্মফল প্রাপ্ত হন। তার মানে ভগবানের যে দাস শতকরা শতভাগ দাসত্বে নিজেকে সমর্পণ করেছে, এখন ভগবত আজ্ঞা ছাড়া তিনি কিছু করেন না, এই লোকের পক্ষে এটা অভক্ত নিজে দিনে কল্পনা করে যদি নেয় তাতে তো হবে না। এই জন্য এখানে পরে বলেছেন এই জিনিসটা জ্ঞানম প্রিয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা, কর্মের প্রেরণা আছে এই তিনটে জায়গার থেকে, জ্ঞানের থেকে, জ্ঞাত থেকে আর জ্ঞাতার থেকে। আর করণ কর্ম কর্তা এটি ত্রিবিধ কর্ম সংগ্রহ, এইটা বুঝলে তখন আবার সেটা বোঝা মূল কথা আপনারা বুঝে যাবেন। ওই যে ভগবান বেশ ধীরে ধীরে বুঝিয়ে বললেন কর্তৃত্ব অভিমান ছাড়লে আর ফলাকাঙ্ক্ষা যদি তুমি ছেড়ে দিতে পারো তোমার কিন্তু ওইটি নির্ভর করছে তার চলনে সম্পূর্ণ শরণাগত হওয়া, আত্মসমর্পণ করা, সমর্পিত আত্মাকে দিয়ে তিনি যা করাবে তার জন্য সে কাজ। যতী সূর্য অষ্টং যত্রি তং দেবা তদ্দিতা তদু নাচেতি খর্চন এ তদ বৈত। এখন আমরা কতগুলো সব শ্রবণ করছি, কত পরিচয় নচিকেতার বিজ্ঞাপিত তত্ত্ব কি তাই বলছি, নচিকেতার বিজ্ঞাপিত তত্ত্ব যে পরমাত্মা পরমেশ্বর কি বলছি, সেই পরমাত্মা পরমেশ্বরের মহিমা এই কতগুলি শ্রুতি মন্ত্রকে আমরা পরপর শুনছি। আগে সেই মহিমাই বর্ণন করছেন। মহিমাটি কি বর্ণন করছেন? সূর্য যত উদিত, সূর্য যাহা হইতে উদিত হয় আর যা শক্তিতে উদিত হয়, আমরা উদ্ভিদ এই বাল্যশিক্ষা পাঠকালে করেছিলাম, যার আদেশে রবি উদিত হয়, যার আদেশে বায়ু প্রবাহিত হয়। কিন্তু এখন আর সেসব পাঠ নাই বটে, কিন্তু শ্রুতি ঠিকই আছে। শ্রুতিমানকে এই কথাই বলেছেন। তখন যে আমাদের দেশের প্রাচীনগণ শাস্ত্রের সঙ্গে সম্বন্ধ রেখে কার্য করতেন, এটা লক্ষ্য করা যাচ্ছে। শ্রুতির মন্ত্র হচ্ছে প্রাণ যদি পরব্রহ্ম হইতে সূর্যের উদয়, আর যত্রচ অষ্টঙ্গচ্ছে, এবং যে পরব্রহ্মেতে পরমেশ্বরীতে অস্ত্র, সর্বে দেবা সমস্ত দেবতাগণ সমর্পিতা, তাতে নিজেকে অর্পণ করে আছে। কর্তন হচ্ছে কোন দেবতার সাধ্যী নাই যে তাকে অতিক্রম করে থাকে, তার আশ্রয় বেশি বেঁচে থাকতে পারে এমন কেউ নাই। এ তদ বই তৎকেতা তোমার বিজ্ঞানিত তত্ত্ব। তাহলে দেখুন, বৈষ্ণবগণ যে আমাদিগকে শিক্ষা দেন যে একমাত্র শ্রীহরি উপাসনা করলেই সমস্ত দেবতার উপাসনা হবে, প্রথম ভাবে আর করার দরকার নাই। হরিভক্তি আছে যার, সর্বদেব বন্ধুতার, ভক্ত জেনে তার সবে করেন আদর। এই দেখুন শ্রুতিতে তাই বলেছেন, সব দেবতা বিষ্ণুকে আশ্রয় করে আছে। বিষ্ণুর আশ্রয় পরিত্যাগ করে কোন দেবতা থাকতে পারে না। এইটাই চৈতন্য চৈতন্যটি বলেছেন যে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃক্ষ যারে দৈতে না চায় সে দৈতে করেনি, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব উপরেও আছে, ভাগবতে আছে, যাতে ঘোড়ায় জল দিলে যেমন তার ডালপালা প্রভৃতি সব সঞ্জীবিত থাকে, এবং তার থেকে যা কিছু ফলাদি পুষ্পাদি পাওয়ার আমরা পাই, সেই রকম বিষ্ণুকে বিষ্ণুর সেবা করলে দেবতাগণ সব সন্তুষ্ট থাকে এবং আমরা সব ফল পাইগণ। প্রত্যেক ক্রিয়াকর্মের মধ্যে এই মন্ত্রটা করেন যে প্রত্যেক তুষ্টি জগৎ তুষ্টম, সব প্রেমিতে প্রেমিতম জগৎ। কিন্তু তা সত্ত্বেও সে পুরেশ্বর ঠাকুর মহারায়রাও তত্ত্বের দিকে লক্ষ্য করেন না, জন্মান্ত করেন। তাই এই যে মন্ত্রটি আমরা শুনলাম, এ কোন কঠিন মন্ত্র নয়। যতত্ব সূর্য উদেতি, যার থেকে সূর্যের উদয় হয়, তার মানে যার শক্তিতে, সূর্যেরও তো প্রাণ তিনি। আর অষ্টম যত্র চতুর্থ, এবং যাতে অস্ত গমন করে সমস্ত দেবা তাকে আত্মসমর্পণ করে আস, তাকে অতিক্রম করে কোন দেবতা দেবত্ব রক্ষাও করতে পারে না, থাকতেও পারে। এর অনুবাদ এখানে দিয়েছেন নচিকেতা, তোমার জিজ্ঞাসিত পরব্রহ্মের মহিমা আরো শোনো, মানে পরপর বলতে বলতে এসেছেন তো, সূর্যদেব প্রত্যহ যে প্রাণরূপী পরব্রহ্ম হইতে উদিত হন, অর্থাৎ যাহার প্রাণ শক্তিতে যতিষ্ঠান হন এবং যাহাতে তিরোহিত হন, এই প্রাণস্বরূপ পরমাত্মাকে আশ্রয় করিয়া অগ্নি প্রভৃতি দেবগণ এবং বাক প্রভৃতি ইন্দ্রিয়গণ যাহাতে অধিষ্ঠিত আছেন, কিন্তু যাহার আশ্রয় ত্যাগ করিয়া কেহই স্থিতিমান হইতে পারে না, ইনি তোমার বিজ্ঞানিত পরমেশ্বর। তাহলে দেখুন বৈষ্ণবদের বিচার শ্রুতিসম্মত, আর যারা নিজেরা নিজেদিগকে শ্রুতির পাঠক বলে বর্ণন করেন বা শ্রুতি মানেন বলে পরিচয় দেন, তারা কিন্তু শ্রুতি বিরুদ্ধে কাজ করে, মজা পেয়ে যান। শিক্ষত্ব বোধি নিতে পাই, যা খলু মুখ্য প্রাণ নাম, তিনি মুখ্য প্রাণ নামক বস্তু, জং প্রাণমাতৃত্ব, যে প্রাণকে আশ্রয় করে সূর্য প্রকাশশীল ভবতি, সূর্য প্রকাশশীল হয়, যস্মিঞ্চ এবং যাহাতে প্রত্যহম অষ্টঙ্গি প্রত্য অষ্টগমন করে, চক্ষুরাদিবলা যদিষ্ঠান প্রেরণায় বাগাবি যার প্রেরণাতে প্রবন্ধ করতে প্রবর্তিত হয়, জং খলু অতিক্রম্য কোপি নবর্তত। আমরা মনে করি আমাদের চক্ষুরাদিন্দ স্বাধীনভাবেই চলতে পারছে, কিন্তু তা নয়, ওই মুখ্য প্রাণ স্বয়ং ভগবান, তাকে আশ্রয় করি এই চক্ষুরাদি ইন্দ্রিয় চলে, তাকে আশ্রয় করি বাগাদি ইন্দ্রিয় চলে, তাকে অতিক্রম করে কোপি নবর্ততে। স্বপরমেশ্বর প্রাণস্বরূপ তথা তো বেদান্ত সূত্রম, এই তত্ত্ব হচ্ছে পরমেশ্বর তিনি প্রাণস্বরূপ সকলের, এই জন্য আপনারা এটাও দেখতে পারেন, কিন্তু দেখলে কিভাবে, দেখেও তো আমাদের হয় না, নানা দেবদেবী পূজা মাত্র সমাজে প্রতিনিয়ত হয়, কালী বলুন দুর্গা বলুন এই সমস্ত পূজা তো হয়, কিন্তু সেই পূজার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, কারণ প্রাণ প্রতিষ্ঠা করে সেই নারায়ণ দরকার হয়, এমনি হয় না, কেন সকল দেবতার প্রাণ হচ্ছে নারায়ণ, সকলের প্রাণ নারায়ণ, আমরা এই যে ভিতরে প্রাণ আছে সে হল প্রাণ বায়ু, তাকে আমরা প্রাণ শব্দ দিই, কিন্তু সেই প্রাণ প্রাণ নয়, মুখ্য প্রাণ হচ্ছেন ভগবান, যিনি সকলের অভ্যন্তরে বিরাজ করলে সকলে থাকতে পারে, সকলের অস্তিত্ব থাকে, আর সেই মুখ্য প্রাণ যদি চলে যায় তাহলে এই প্রাণের আর কি দামি, বায়ু আর কত পর্যন্ত বায়ুতে বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য বেদান্ত সূত্রে একটি সূত্র আছে, অতএব প্রাণ, এই জন্যই ভগবানকে প্রাণ বলা হয়, তিনি প্রাণস্বরূপ, প্রাণকে যদি আমরা না মানি তাহলে আর তো কথাই না, তাহলে তো সব মরা। ভাষ্যাংশ এবং এই ভাষ্য হচ্ছে প্রাণ অয়ং সদ্যেশ্বর অর্ব ন বায়ু বিচার, ওই যে বায়ু বিচার প্রাণ অপান সমান উদান ইত্যাদি যে বায়ুর বিচারকে মধ্যে একটি প্রাণ আছে, এই প্রাণ প্রাণ নয়, প্রাণ অয়ং সদ্যেশ্বর, সদ্যেশ্বর পরমেশ্বর পরমাত্মা তিনি হলেন প্রাণ। তথৈব সূত্রম করম, অন্য স্মৃতিতেও পাওয়া যায়, অত যত অত পর দিব যদি বিক্রতে ইদম বাব তত যদিগম অশ্বিন অন্তঃপুরুষে জ্যোতিরীতি, অতিরক্ত ব্রহ্মই বগ্রাজ্য, যদি এখানে ব্রহ্ম শঙ্করাচার্য এই ভাষ্য করেছেন, কবিত সর্বাত্মক ব্রহ্ম, সেই জন্যই সর্বাত্মক হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মের শক্তির কার্য বৈষ্ণবেরা বলেন, সেই জন্য সর্ব সর্বাত্মক হচ্ছে ব্রহ্ম, তার অন্তর্ভুক্ত, তার অধীন সব, সে তদ বৈষ্ণবটা তোমার বিদ্যাসিত কষ্ট এই তদু নাচেতি নাপিত্য তদাত্মকতাং তদনন্যতং গচ্ছতি, তাকে অতিক্রম করে কেউ উন্নত যেতে পারে না। সর্বং খল্লিদং ব্রহ্ম ইত্যুক্তে, এই জন্য সুদ্ধিতে মন্ত্র হয়েছে সব ব্রহ্ম, সব ব্রহ্মময় মানে ব্রহ্মের শক্তিকে জাত বলে সব ব্রহ্ম, কানাইল একটা একা একটা ব্রহ্ম, একা একটা একরকম এবং দ্বিতীয় এবং এই কথার সঙ্গে ভেবে সর্বাত্মা, ব্রহ্ম হচ্ছে সর্বাত্মা, যেমন পরমাত্মা সর্বং ব্যক্তি সৈব বিষ্ণু, সূর্যেশ উৎপত্তি বিনাশবতী সুত বর্ণিত যথা চক্ষ সূর্য অজায়ত ইতি, সূর্য এই ভগবানের চক্ষু হইতে জন্মগ্রহণ করেছেন, সূর্যা চন্দ্রমস ধাতা যথা উদ্ভব অকল্পয় ইতি উৎপত্তি প্রমাণার নাশ রাখে বলজ্জ, উৎপত্তির যখন এই প্রমাণ তখন নাশ হয়েছেন তিনি সূত্রাঞ্চ, এবং এই নিরান্তের একটি সূত্রও আছে হত্যা চরাচর ঘটনাদি, এই সূত্র এখন আমরা সূত্রই পড়ি, অন্যই পড়ি, অনুবাদই পড়ি, সব জিনিসটা বোঝা কঠিন। কালকে আমরা সেটা বলেছিলাম যে স্বাস্থ্য বোঝা বড় কঠিন, তাতে বড় নিগূঢ় তত্ত্ব রয়েছে, সেই জন্য স্বাস্থ্য তত্ত্বটি সাধুগুরু বৈষ্ণবের কাছে না গেলে স্বাস্থ্যের মর্ম কেউ বুঝতে পারবে না, সেই জন্য ভাব হচ্ছে কষ্টই লিখিয়েছে, স্বাস্থ্যের না জানে মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় যেন স্বাস্থ্য বধ করে, এরা স্বাস্থ্যের তত্ত্ব কিছু জানে মর্ম জানে না কিন্তু অধ্যাপনা করছে, লোকের বুঝত স্বাস্থ্যের না জানে মর্ম অধ্যাপনা করে, গর্ধবের প্রায় যেন স্বাস্থ্য বধি করে, গর্ধব যেমন জিনিস বহন করে কিন্তু তার আকার করতে পারে না, যেমন তিনি বহন করলে কি আছে তিনি খেতে পারে, গর্ধব যদি গোবর বাড়ির কাপড় বহন করে তাই কি আর সুট প্যান্ট গুলো গজা করতে পারে, তা হয় ওই বই মরে তত্ত্বকনায় কি পাচ্ছি ওনারায় শ্রী বিষ্ণু স্বরূপের মহিমা বর্ণপূর্বক নচিকেতা জিজ্ঞাসিত তত্ত্ব বলিতেছেন, আবার মহিমা বলছেন রাগে অগ্নি দিয়ে বলেছেন বা সূর্য বলে এবং সব দেবতার সঙ্গে জুড়ে দিয়েছেন, যে পরমেশ্বর হইতে সূর্যদেব প্রত্যহ উঠিত হন এবং অস্তকালে যাহাতে অস্তমিত হন, যাহার মহিমা হইতে সূর্যদেবের উদয় অস্ত লীলা নিয়ম পূর্বক চলিতেছে, এমনকি সর্বদেবগণ যাহাকে আশ্রয় করিয়া অবস্থিত গুণ দ্বারা বা স্বরূপের দ্বারা কেহ যাহাকে অতিক্রম করিতে পারে না, যে দেবতারই যত গুণ থাকে অর্থাৎ সেই সর্বাত্মক সর্বময় সকলের আদি অন্ত আশ্রয়স্থল পরমেশ্বরের মহিমা ও ব্যবস্থা কেহই উল্লঙ্ঘন করিতে সমর্থ হয়, সেই সর্বশক্তিমান পরব্রহ্ম পুরুষোত্তমী নচিকেতা জিজ্ঞাসিত তত্ত্ব, কিন্তু এই তত্ত্ব জিজ্ঞাসা নচিকেতা করে যে জিনিসটি পেলেন এখনকার লোক তথাকৃত মায়াবাদী সাধুগণের কাছে জিজ্ঞাসা করে কিছুই পাবে না, তারা শেষকালে দেখিয়ে দেবে তুমি সেই যাও, নিজেকে গিয়ে সেই বলে চিন্তা করো, এই ধোকা দিয়ে চলে যায়। এই যে আসল কষ্ট দেখাতে পারে, সীতায় পাই আদিত্যানাম অহং বিষ্ণু, আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু। এই শ্লোকের টিকায় শ্রীল চক্রবর্তীপাদ বলেন আদিত্যানাং দ্বাদশানাং মধ্যে বিষ্ণুরামিতি তন্নামা সূর্য মদ বিভূতিরিত্যর্থ ব্যাখ্যা করেছেন চক্রবর্তীপাদ। তিনি বলছেন আদিত্য হল দ্বাদশী, দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু আমি অর্থাৎ তন্নামা সূর্য, এই সূর্য নামক যে আদিত্য সে আমি, মানে মদ বিভূতিরিত্যর্থ। এই আমি বললেও কি বুঝতে পারবে? ওই বৈষ্ণব বলে দিলেন মদ বিভূতি ইত্যর্থ, এই অর্থে আমি, আমার বিভূতি সূর্য, আমার বিভূতি। ওখানে যেমন বললেন সূর্য আমার আশ্রিত, সব দেবগণ ভগবানের আশ্রিত, কিন্তু এখনকার যে জগতে আমরা বাস করছি তাতে এই বিভ্রান্তি এসে গেছে যে সব দেবতাই বিশ্বসহ সমান, আশ্রিত এবং আশ্রয়। এই বিচারটা লুপ্ত করে দিয়ে এই বিচারের পরিপন্থী বিচার ওই সমান, সমান যে কোথায় আছে কার সঙ্গে কে তাও তো দেখা যায়। এক মাইল থেকে পাল ভাই কি সমান? যেসব সাম্যবাদের দেশ তারাও কি সব সমান করতে পেরেছে? প্রকৃতিতে তো বৈষম্য রয়েছে, প্রকৃতির সৃজনেই বৈষম্য, পালনে বৈষম্য, বিনাশে বৈষম্য। কাজে সাম্য যে বাদটা জগতে এখন প্রবল হয়েছে, এই যে কোথায় এটার স্থান, এটা কি করে হতে পারে? সেটা মেডিকেল কলেজে যেগুলো স্থানীয় হয়ে গেছে, একবার বন্ধ করে দিয়ে বসে আছে, ছাপাখানাগুলোকে বন্ধ করে দিয়েছে, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর সব অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় কিনা এই স্থানীয় স্থানীয় করে, কিন্তু স্থানীয় কোথায়, কার সঙ্গে কার স্থানীয়? ভগবানের সঙ্গে তো জীবের সাম্য হয় না, ভগবানের সঙ্গে তো জ্বরের সাম্য হয় না, জীবের সঙ্গে তো জ্বরের সাম্য হয় না, জীবের সঙ্গে তো জীবের সাম্য হয় না। সব দৃষ্টি সমান, সব দৃষ্টি সমান, সাম্য কোথায়? জীবে জীবে ভেদ, শঙ্করাচার্য আমাদের মধ্যাচার্য বলেছেন জীবে জীবে ভেদ, জীবে জ্বরে ভেদ, জ্বরে জ্বরে ভেদ, ঈশ্বরে জীবে ভেদ, ঈশ্বরে জ্বরে ভেদ। এই ভেদ কি করে তোমরা দূর করে দিয়ে আগ্রহ করে দেবে? তথাপি ওই মানুষ অজ্ঞান, তাই ওই বিভ্রান্তিকর সমস্ত বিচার নিয়ে বিপন্ন হচ্ছে। এইখানে বিষ্ণু নিজেই বললেন যে এই দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণুর অহম, তার মানে তন্নামা সূর্য, তাহলে সূর্য অহম বলেই তো ওই এই তো বুঝ মত বিভূতিরিক্ত, আমার বিভূতি বলে আমি বলছি আমাকে। সব ব্রহ্ম এই যে সদ্মঙ্গলিত ব্রহ্ম, এই সব ব্রহ্মময় নারায়ণ, নারায়ণ ময়ং জগৎ। তাই বলে কি সব লোকগুলো নারায়ণ? তাহলে কি সব লোকগুলোকে বসে না পুজো করলি নারায়ণের পুজো হয়েছে? সেখানে তো দরিদ্রকেই নারায়ণ বলে গিয়ে পুজো করতে বসেছে, কিন্তু দরিদ্রকে নারায়ণ বলে কিন্তু বসায় রাস্তায়, জন্মেশ্বর যদি নিমন্ত্রিত থাকে সেগুলো ঘরে খায়, আর দরিদ্র নারায়ণ যেগুলো সেগুলো রাস্তায় খায়। আবার এই যে খাওয়া দাওয়া এগুলো যেগুলো থাকে ওইগুলো দরিদ্র নারায়ণকে দেয়, এই তো ব্যাপার। শ্রীমদ ভাগবতে পাওয়া যায় শান্তি তেজ প্রভা সত্তা চন্দ্র অগ্নি অর্থ বিদ্যুতাম রক্ষভ্রিতা ভূমির বৃত্তি গন্ধ অর্থত ভবান। সেই যা কিছু কান্তি প্রভা সত্তা বিদ্যুৎ চন্দ্র অগ্নি এবং পাহাড়ে সহ্য ভূমির চন্দ্রগুণ সব আপনি, তার মানে কি আপনা হচ্ছে সব গুণ? পাহাড়ের সহ্য গুণ আপনি দিয়েছেন, আর ভূমির এই যে গন্ধগুণ সে আপনি দিয়েছেন। এখন কথাটা মানে না বলে ভূমির আছে গন্ধগুণ নাই, এখন যা কিছু ভূমিতে হয় সে গন্ধ নাই। তবে অনেকে বলবে এই সার দিয়ে হচ্ছে বলে গন্ধটা গেছে, ও বিনাকারে সেও হবে না। এই গরুতে তো আর সার যায় না, গরুগুলো রয়েছে দুধ দিচ্ছে, বিষ দিয়ে জাল দিয়ে, স্বরেরও গন্ধ নাই, সে স্বরবাটা গিয়েরও গন্ধ নাই। গন্ধগুণ এখন লুকিয়ে দিয়ে দিয়ে কি হবে, মানে না যখন তখন আরো তো দিতে হবে। তাহলে এইখানে এই মন্ত্রেতে ভগবান এটি দেখিয়ে দিলেন, তারা আবার বৈকুণ্ঠেও আছে, অমুত্র জগতের অতিরিক্ত বৈকুণ্ঠে তারা আছেন। এখন আজকাল এই জগতের অবতারবাদ এমন হয়ে গেছে যে সমস্ত আগে আগে মানুষ কতগুলো শিষ্যের দ্বারা পাবক শিষ্যের দ্বারা অবতার থেকে বসে আছে, কিন্তু তা হয় না। অবতার শব্দের অর্থই হল অবতরণ করেন যিনি, তিনি অবতার। অবতার অবতরণ করেন মানে উপর থেকে নিচে নামেন। এই উপর থেকে নিচে মানে কি? অপ্রপঞ্চার প্রপঞ্চে অবতরণম বলে বিদ্যাভূষণ গুলো বুঝালেন বলে বোঝা সহজ। তিনি বলেন অপ্রপঞ্চ মানে প্রপঞ্চে রচিত বৈকুণ্ঠ হয়েছে, এই প্রপঞ্চে তিনি অবতরণ করেন, এসে উপস্থিত হন, তিনি অবতার। এইখানকার লোক পাঁচ দিনে মিলে একজনকে অবতার খাড়া করল, ওটা কোন অবতার, এগুলো বিকাশ। এই অবতারের ঘেরি এখন দেশের হয়ে একবারে সম্প্রাস করেছে। অবশ্য জীবের উদ্ধারের একমাত্র একটি উপায় হল এই অবতার। এই অবতারই হচ্ছে উদ্ধারের উপায়, কেন ভগবান জীবের প্রতি যখন কৃপা করতে চান তখন সেই অবতরণ করে। ভগবান তখনই বৈকুণ্ঠ থেকে জীব জগতে আসে এই কৃপা করবার জন্য। এখন সেই বৈকুণ্ঠে যারা আসেন তারা কৃপা করবেন, জীবকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাবে, কিন্তু এইখানে যেগুলো ভুলভোর হয়ে গেছে ওরা কি করবে? ওরা অবতার থেকে বসে আছে, ওরা বসে আছে, বসে থেকে মানুষের সপনাশ করছে। এখন দেখুন শ্রীকৃষ্ণ এখানে এসে অবতীর্ণ হলেন, কাকে মানবে না? রামচন্দ্র এসে অবতীর্ণ হলেন, কাকে মানবে না? গৌরচন্দ্র এসে মানবেন, মানবে না? মৎস্য কুর্ম বরাহ শ্রীকৃষ্ণ এসব কাউকে মানবে না, ওই রামাসামাকে অবতার খারাপ করে। তারা সত্যি অবতার, যাদের বৈকুণ্ঠে সত্তা আছে, বৈকুণ্ঠে ঠিক সেইভাবে আছে। এখানে যেমন মত করেনি ভগবান, বৈকুণ্ঠে এসেন মত স্বরূপে তিনি আছেন, তাই এখানে শুচি করেছেন। এরা বলে আমরা শুচি করি, তোরা বলে কি শুচি করি? যদের তদ অমূত্র, যদ অমূত্র তদ অন্য। যারা বৈকুণ্ঠে তারাই এখানে, যারা এখানে তাদেরই সত্তা বৈকুণ্ঠে, অবতারের এই বিচার। কিন্তু এই জগতের কতগুলি লোক একটু সাত্বিক প্রকৃতি হল, কি কতগুলি লোক তাদিগকে একটু বেশি প্রশংসা করল, অমনি তারা অবতার হয়ে যাবে? আচ্ছা, মৃত্যু সমৃত্যু মা আপনি, তারা এই অবতারকে মানে না, অর্থাৎ নিত্য বৈকুণ্ঠে নিত্যরূপে অবস্থান করেন যে, এখন মায়াবাদীগুলোকে মানতে পারে না, তারা নিত্য জগতে নিত্য নাম রূপ গুণ লীলাকে কিছু স্বীকার করে না, কাজে ওদের যথাযথ মধ্যে এইখানে আর এইখান থেকে গিয়ে ওখানে কিছুই না। এই লোকের দ্বারা কি হবে? কিন্তু বৈষ্ণবেরা নিত্য বৈকুণ্ঠ মানেন, বৈকুণ্ঠে ভগবানের নিত্য নাম রূপ গুণ লীলা আছেন এবং অসীমিত ভেদার হেতুতে অনেক অবতার সেখানে আছে। তারা যখন এখানে আসেন সেখানেও তাদের লীলা চলতে থাকে, এখানেও চলতে থাকে, প্রকট আর অপ্রকট ভেদে দুই লীলা চলতে থাকে। এই প্রকট লীলায় তাদের আরাধনা করলে অপ্রগত লীলায় নিত্যকালের জন্য তাদের কাছে যাওয়া যায়। এই জন্য কিরকম সুন্দর বুঝিয়ে দিলেন, যদ এব ইহ তদ অমূর্ত, অমূর্ত মানে বৈকুণ্ঠে পরলোকে, যদ অমূর্ত তদ ইহ। এই বিচারটা যারা না করবে মৃত্যু সমিত্তমাস, মৃত্যুর কাছ থেকে জমের কাছ থেকে তারা মৃত্যু লাভ, মরণের পর মরণ, এরা এই জন্ম মৃত্যু প্রবাহে করে মরবে। পরিষদ মানো কিন্তু কি মানো, কি মান এই কত পরিষদ, এই তো সকলেরই মান্য। এই যে খালি বৈষ্ণবদের মান্য কোন উপনিষদের তাতে নয়, এই জন্য যদেব ইহ তদ অমূত্র, আবার যদ তদ ইহ অনু যদেব অমূত্র, ওই আছে তার মানে বৈকুণ্ঠের থেকে এখানে এসেছেন তাকে এতে অভেদ, আবার এখানে যারা বৈকুণ্ঠে যারা আছেন তারা এখানে আসছেন কেউ অভেদ, এতে বেদ দর্শন করলে তার মৃত্যুর পর মৃত্যু এই হবে। অনুবাদে পাচ্ছি লোকে যে পরমাত্ম তত্ত্ব তাই বৈকুণ্ঠবাদী লোকেও স্থিত, অথবা এই জগতে যে অবতার সময় বিরাজমান তাই বৈকুণ্ঠবাদী লোকে মূল স্বরূপে বিরাজমান, এটা খুঁজে দেখে না। এই সব যে অবতার করছি এদের কি বৈকুণ্ঠের স্থিতি আছে, স্বরূপ আছে, তাহলে শাস্ত্রে বর্ণন থাকে শাস্ত্রে বৈকুণ্ঠে যেসব এই মস্ত বলি কুণ্ড বলি বরাহ বলি এসব দশাবতার বলি নীলাবতার বলি এদের বৈকুণ্ঠের স্থিতি আছে। তারা এখানে আসেন যখন তখন এখানে আছে স্থিতি, সেখানে স্থিতি, কিন্তু এখানে সাজা অবতারগুলোর তো তা নয়, কিন্তু সাজাগুলোকে নিয়ে বড় মাসে লোক মনে করে টাটকা পেয়েছি। তাই বৈকুণ্ঠবাদী লোকের মূল স্বরূপে বিরাজমান এবং পরলোকে যিনি পরমাত্মা পরব্রহ্ম তিনি ইহলোকে অবস্থিত আছেন, অথবা বৈকুণ্ঠবাদী লোকের যে মূল স্বরূপ বিদ্যমান অবতারগুলি সেই স্বরূপই এখানে অবস্থিত। যে ব্যক্তি মূল রূপ হইতে অবতার সমূহকে ভিন্নভাবে দর্শন করে, অথবা যে ব্যক্তি ভগবানের মূল স্বরূপে ও তাহার অবতারে নানাত্মবোধ অর্থাৎ ভেদে জ্ঞান করে, সে মৃত্যুর পর আবার জন্মগ্রহণ করে, অর্থাৎ মৃত্যু দেবতার নিকটে যে মরণ প্রাপ্ত হয়ে থাকে, মরবে জন্মাবে মরবে, তাদের মুক্তি নাই। মোট কথা হলো তাদের মুক্তি নাই, মৃত্যুর পর মৃত্যু, জন্ম মৃত্যু প্রবাহিত তারা চলবে। তারা ওই বৈকুণ্ঠে যারা অবতরণ করেন তাদেরকে যারা জানতে পারে না বা জেনে সেই তত্ত্বের সেবা করে না, বা এখানে যাদের সত্তা তাদের বৈকুণ্ঠে, কিন্তু এই যে এখন তো নাম করার একটা উপায় নাই, এই যে বলি এই তো যাতে কেউ হয়তো আর পরে হবে না, কিন্তু এই যে সব লোক অবতার বই বসে আছে মেয়ে ছেলে দেখা ছেলে, হ্যাঁ এই সমস্ত অবতারগুলো বৈকুণ্ঠে কোথায় জায়গা, কোন শাস্ত্রে লেখা আছে যে বৈকুণ্ঠের ওই কোনায় ওইটা আছে, এই বিজিমাটা আছে, এই মাটিমা আছে, হ্যাঁ ওগুলো কোথায় থেকে তারা বের করল, কে দাবি আছে ওখানে, এই সব যেসব অবতার সাজিয়েছে এদের তো ওই জম পাশে তুমি মানে সুতার তো ওই জম পাশে তুমি চৈতন্য ভগত বলেছেন স্পষ্ট কথা, সুতার তো ওই জম পাশে তুমি মানে এদের কাছে যারা শুনবে এই সুতাকে নিয়ে ওই বক্তাগুলো এই জম পাশে তুমি মানে সত্যি তো তাই বলে। এই দেবদর্শন বা অন্য দর্শন এই জম পাশে তুমি মনে বৈকুণ্ঠ ভূমণ্ডল বর্তিন আত্ম তত্ত্বত ভেদ নাস্তি, বৈকুণ্ঠে এবং ভূমণ্ডলে যে আত্মার অবস্থান অবতারের অবস্থান এর মধ্যে বস্তুত বা তত্ত্বত কোন ভেদ নাই, নাপি অবতারানাং মৎসাদিনাং মূলরূপা ভেদেতি, মিথ্যা অবতার অবতার করি প্রতিটি অবতার সম্বন্ধে কি বলে যে পড়ে দেয় পড়ে দেয় তারপর আর করলেও বোঝে না আর বুঝলেও বলবে না সেটি রকম এই তিন নামই তো হল যে কর্মকে রিপ্রডিউসার জেনেও বলবে না আর বলবে কি করে তাহলে মত থেকে না চরণ করে সে নির্দিষে সেখানে কোন নিত্য রোগ নাই নিত্য নাম রোগ গুণ লীলা কিছুই নাই তাহলে এদের ওখানে কোথায় স্নান করবে বিপদে পড়েছে তো একরকমে নয় অনেক রকম অনেক রকমের বিপদে পড়েছে এই জন্য অবতারানাং মৎসাধীনাং মূল রূপাদি ভেদ নাতি গ্রহকে শ্রীগ্রহ রূপে না যাদেব আত্মতত্ত্ব এই জগতে শ্রীগ্রহ রূপে যাদের তত্ত্ব আছে অবতার রূপম প্রতীয়তে এবং অবতার রূপে তারা প্রতিষ্ঠিত হন তদেব তত্ত্ব অমূর্ত এই তত্ত্ব করলোকে বৈকুণ্ঠে কর্মী স্বরূপে অথবা তদেব অবতার রূপম অমূর্ত বৈকুণ্ঠ আদি লোকেশু মূল রূপে আসছে কয়কটি ভেদ নাস্তি ভেদ নাই মূল কথা হচ্ছে দোকানে মানে না এখানে মানবে কি করে মনু কথম সংসার ধর্মানাম অবতারাঙ্গ মূল রূপত্তম যদি কেউ প্রশ্ন করে যে সংসার ধর্ম নিয়ে আছে তাহলে মূল রূপত্তি করে হবে অমুষ্ঠিন আত্মনিয়ত বৈকুণ্ঠে যত মূল রূপম পরমাত্মতত্ত্বম হচ্ছি তৎ মূল রূপম পরমাত্মতত্ত্বম বা অনুলক্ষিত ইহ বিদ্যাধিকম অবতার রূপম তত্ত্ব এখানে যে মূল রূপ আছে সেই লেখা সুতরাং এখানে আর ওখানে ভেদ বেদজ্ঞান হল বিপদ নাহি স্বরূপত অনুমাত্রত ভেদ স্বরূপের সঙ্গে কোন অনুমাত্র ভেদ নাই বৈকুণ্ঠে মত্স্য বৈকুণ্ঠ কুম্ম বৈকুণ্ঠ পরাহ বৈকুণ্ঠ নিসিংহ বৈকুণ্ঠ এটা অনন্ত বৈকুণ্ঠ যেমন ভগবানের অনন্ত রূপ সেমন অনন্ত বৈকুণ্ঠ আবার সেই এক এক রূপ এক এক সময় অবতীর্ণ হন তখন জগতের উদ্ধারকে তারা যে সাহায্য করেন সেগুলো তাদের লীলা কথা তো বললে লোকে মানে না কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত ছাড়া আর কোথাও তো শাস্ত্রীয় সিদ্ধান্ত শুদ্ধভাবে পাওয়া যায় না এলে নি আর না পেয়ে যদি তারা বলে যে আমরা পেয়েছি পাও আমাদের আর কি হবে কথা তো পাওয়ার মধ্যে সূত্র এইরকম রাজদেবের সূত্রও আছে ন স্থান তবি পরশ উভয়লিঙ্গম সর্বত্রেটি কথা তো ভাষ্যম স্থান ভেদে অপি আমি বিশেষম না বিজ্ঞতে আগে রয়েছে বটে বৈকুণ্ঠ আর জগত সে সেই মূল তত্ত্ব সেখানে আর এখানে স্থান ভেদ হলেও বৈকুণ্ঠকে জগতে স্থান ভেদ কিন্তু স্থান ভেদে অপি আমি যে বিশেষ রয়েছে সেখানে সে পাশে ভেদ না এখন আমরা তত্ত্বকোণাকে শুনি পূর্বে কথিত জীবের হৃদয় গুহায় প্রদেশপূর্বক যিনি অবস্থান করেন এবং মৎস্যাদি অবতার রূপে ও ব্রহ্মাদি ভূতগণের প্রেরক রূপে যিনি অবস্থিত ইহার সহিত মূল রূপে অর্থাৎ বৈকুণ্ঠাদিতে অবস্থিত স্বরূপের কোন ভেদ নাই অন্তর্জ্ঞানী বৈকুণ্ঠী আবার এখানে জীবের অন্তরে অন্তর্জ্ঞান তাই মহিমান্তরের দ্বারা বর্তমান মন্ত্রে বলিতেছেন এই বিপ্রাদি স্বরূপে যে সকল অবতার ইন্দা করিতেছেন এবং বৈকুণ্ঠ আদি লোকের যে মূল রূপ অবস্থিত এই উভয়ের মধ্যে কিছুমাত্র ভেদ নাই বৈকুণ্ঠ আদি লোকের যিনি মূল স্বরূপে আছেন তিনি এই শ্রীবিগ্রহ রূপে অবস্থিত স্বরূপত উভয় কোন ভেদ নাই এই যে সূত্র বিচারটা অবতারের সঙ্গে বৈকুণ্ঠের নিত্য স্থিতি এবং এখানে যে ব্রহ্মলীলায় তার অবতার হয় সে না বুঝলে আর কি করে আর কে বোঝাবে কোন কাছে তিনি এই বিগ্রহ অবস্থিত সর্বদ কোনো ভেদ নাই। যে ব্যক্তি ত্রিগ্রহের মূল স্বরূপে সেই লীলাবতারের গৃহীত স্বরূপে ভেদ দর্শন করে সে ব্যক্তি জমেনিক মৃত্যু লাভ করে, আর তার সংসার যাতনা জন্ম জন্মান্তর ভোগ করিয়া থাক। শ্রী ভগবানই দেহ দেহ বিভাগ নাই শাস্ত্রে পাই, দেহ দেহ বিভাগস্থ নেশ্বরে বিদ্যাটি দেখি। দেহ দেহ মায়াবাদী করে কিন্তু দেহ এবং দেহি এই ভেদটা ঈশ্বরে নাই, জীবে আছে। ঈশ্বরের এই দেহটা আর এই দেহ যা সেই দেহি এতে ভেদ আছে, কিন্তু ঈশ্বরে চিন্তাতেও পাই অবদানটি মাংমোড়া মানসিক তনুমাশ্রিতম পরম ভাব মজানন্ত মমভূত মহেশ্বরম। গীতায় সাংশ ভগবান বললেন যে লোক আমাকে অবজ্ঞা করে, মূঢ় লোকগুলো কেন আমার এই মনুষ্য তনু মনে করে, কিন্তু আমার অপ্রাকৃত জগতে নিত্য লীলায় যে এই মনুষ্য তনু এই তনুতেই যে আমি সেখানে লীলা করি সে তো এরা জানে না জেনে মনে করে ভগবানের আবার এই মনুষ্য তনু হবে, এটা ধারণ করেছে আবার এটা ছেড়ে দিয়ে সেই জন্য লীলাকার হয়েছে। এমন হতে হয়েছে এরা পরম ভাব মজা আনন্দ, আমি যে সর্বভূতের মহত্তর এ তো জানে না, আমার পরম ভাব না জেনে এইরকম তার অবজ্ঞা করে। মহাপ্রভু বলিয়াছেন কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান, যেখানে সমান সেখানে করে ভেদ, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, ভগবানের নাম ভগবানের বিগ্রহ আর ভগবানের স্বরূপ এ তিন না, ভগবানের বিগ্রহ যা ভগবানের নামও তাই ভগবানের স্বরূপও তাই, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ স্বরূপ, দেহ দেহী নাম নাহি নাম নামি কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে জীব, এটা জীবের দেহতে আছে কিন্তু ভগবানের। শ্রীমদ ভাগবতে পাওয়া যায় গুঢ়ং পরম ব্রহ্ম মনুষ্য লিঙ্গম, পরম ব্রহ্ম তার এই মনুষ্য লিঙ্গ গুঢ় ওই জিনিস, সাক্ষাৎ গুঢ়ং পরম ব্রহ্ম মনুষ্য লিঙ্গম তার একটি মন্ত্র, গত্রাব কৃষ্ণ ভগবান পরমাত্মা নরাকৃতি, এই যে ভগবান নরাকৃতি অবতীর্ণ তিনি পরমাত্মার সঙ্গে ভগবান, গগন লিঙ্গ গুঢ় পুরাণ পুরুষ গণচিত্র মালিঙ্গ দেহাদি উপাধির অনুভূত তাপ অভব ন সাক্ষাৎ অভিধাত্মার তাপ, এরা দেহাদি উপাধির দ্বারা নির্মিত হয় না, দেহাদি হইতে ভিন্ন, দেহ আর দেহ এদের অভিন্ন। বেদান্ত সূত্রেও পাই ন স্থানত বিপরীত উভয়লিঙ্গম সর্বত্রহীন, কর্মেশ্বরের স্বরূপ স্থানভেদ উভয় স্বরূপ নয়, অর্থাৎ স্থানভেদ স্থানই বিশেষ এক হওয়ায় সে বিভিন্ন হয় না। সেই বলদেব প্রভুর গোবিন্দ ভাষ্যও পাই যেহেতু একই ভগবানের স্বরূপ সে অচিন্ত শক্তির প্রভাবে এককালে সকল স্থানে প্রকাশ পাইয়া থাকেন, এক হইয়াও তিনি বহুরূপে প্রকাশ পাইয়া থাকেন, তৃতীয় তাহা বলিয়াছেন এক ও কৃষ্ণ বহুদার্য অববাদ। চৈতন্য চৈতানিত এক বিগ্রহ যদি আকারে হয় আম অনেক প্রকাশ হয় বিলাস তার লোকভাগবতার মধ্যে পাই অনেক প্রকট কাজ রূপস্থ কৈকদা সর্বদা তৎস্বরূপে নেইব সপ্রকাশ ইত্যাদি, যারা শ্রী ভগবানের অপ্রাকৃত দেহকে প্রাকৃত বুদ্ধি করিয়া অবজ্ঞা করে তাদের কি গতি হয়, এই তো শব্দ হল এইরকম তাদের গতিটা কি, মোঘাগা মোঘকর্ম মোঘজ্ঞান সব রাক্ষসী মাসুরীতে প্রকৃতি নিমিতা, এগুলো যদি আশা থাকে কিছু সে ব্যর্থ হবে, মানে ভক্তি লাভের আশা ভগবত সে বুঝা হবে, মোঘকর্মানো তাদের কর্ম ফল পাবে না সজ্ঞা বিয়ার পাবে না এ বুঝা হবে, মোঘজ্ঞান এবং জ্ঞানের দ্বারা যে মুক্তি পাবে আশা করে সে মোঘজ্ঞান জ্ঞান বুঝা হবে ফল মুক্তি পাবে না, দ্বিতীয় দশন এটা চৈতন্যহীন হবে, রাক্ষসী মাসুরীন চৈব প্রকৃতি এটা রাক্ষসী মাসুরীন প্রকৃতি ধারণ করে এই প্রশ্ন আশ্রয় করবে ওই প্রকৃতি আশ্রয় করবে। নিজন বৈষ্ণবের কথিত আছে, যোগ একটি ভৌতিক অঙ্গে হম কৃষ্ণেশ্বর পরমাত্মন সধর্মসাদ বহিষ্কার্য চৈত সমাপ্ত বিধানত মোকম কৃষ্ণ অলুষ্ঠি সতেরং স্থান মাতরে। বিষ্ণু পুরাণে স্পষ্ট করে এই স্মৃতিতে এই দিয়েছে, যে জানে মনে করে পরমাত্মা শ্রীকৃষ্ণের দেহ ভৌতিক পঞ্চভূতের তৈরি প্রাকৃত সেই লোকটা সর্বস্রাদ বহিষ্কার্য, সে বহিষ্কার লোকসভার বহিষ্কার শুনছেন তো, এই লোকগুলো বহিষ্কার কিরম বহিষ্কার চৌত সমাপ্ত বিধান, চৌত বিধানে এবং সমাপ্ত বিধানে দুই বিধানে এই বহিষ্কার, না এই চৌত না সমাপ্ত, এর স্মৃতির অনুগত নয় স্মৃতির এর বহিষ্কার, এখানে নয় কোন ভোট নিয়ে আসতে পারে, এরা মোটামুটি নাই নিজেরা তুমি বিজয় হয়ে গেল। মুখম তথ্য অবলক্ষ আমি সচলভাবে স্নান করে বলছেন কৃষ্ণপুরাণ, এইরকম লোকের যদি মুখ দেখো তাহলে কি করবে, রাতার যদি দেখা হয়ে যায় কি করবে, তাহলে দেখা হয়ে কি করবে, তথ্য অবলক্ষ আমি সচলভাবে স্নান, যে কাপড় পরা ছিল এই কাপড় শুদ্ধ দিয়ে ডুববে, সেইখানে গঙ্গা স্নান করবে, না গঙ্গা থাকে পুকুর থেকে স্নান করবে, যে এরকম একটা পাথরের সঙ্গে দেখা হলো সেটা ভগবান শ্রীকৃষ্ণের দেহকে প্রাকৃত মনে করে, নিরাকার নির্দিষ্ট ব্রহ্ম চরম এইটা প্রাকৃত দেহ ধারণ করে এসেছিল, যেন যেমন এই কাপড় দলে থাকে এরকম সে এসেছিল, ওদের বিপরীত জন্য কাজের মুখ দেখলে সকল সমস্ত একেবারে স্নান করে, মাঠে ঘাটে হলে আর সেখান স্নান করে বাড়িয়ে কি করবে, বাড়িয়ে কি করবে, এই স্মৃতিটি হয়ে গেল কাজ।